আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ওয়াসিলায় তো আমরা এই কায়নাত পেয়েছি, আর যা কিছু খুশি, যা কিছু ধন সম্পদ এবং যা কিছু নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত জাহানের চাবি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশের দরজা খুলবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের শ্রেষ্ঠ করেছে, এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম অধিক হারে মানুষদেরকে দান করতেন। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবে, আর যে ব্যক্তি দশবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করবে, আর যে ব্যক্তি একশতবার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবে কি এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে, আমরা আমাদের নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর ওয়াসিলায় আমরা দীন পেয়েছি, শরীয়ত পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, যে নবীর ওয়াসিলায় আমরা মক্কা মদিনা পেয়েছি, যে নবীর ওয়াসিলায় আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়েছি, সেই নবীর উপরে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। চলুন আমরা নিয়ত করুন এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শুধু মানুষদেরকে ধন সম্পত্তি দান করেনি, বরং ইমানের মতো মহামূল্যবান একটি সম্পদও দান করেছেন, এবং ইসলামের পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে এসেছেন, এবং ইসলামের কী কী বিধি বিধানগুলো রয়েছে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় অনুগ্রহ এবং অনেক বড় দান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা আমাদের জন্য আখেরাতের সম্বল রয়েছে, এবং আখেরাতের জন্য পুরস্কারেরও একটা মাধ্যম রয়েছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাহাবী একটি হাদিসে করিমা নকল করেছেন, চমৎকার হাদিসে করিমা রয়েছে। দেখুন, ছোট ছোট বিষয়গুলো আমরা ইগনোর করে থাকি, মনে রাখতে হবে একটি নেকির কারণে অনেকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যেতে পারে, আর অনেকে একটি গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করতে পারে। কোনো নেকিকে ছোট মনে করা যাবে না, আর কোনো ছোট গুনাহকে ছোট মনে করে সেটা করা যাবে না। জানি না ওই ছোট গুনার কারণে আমি কেয়ামতের দিনে ফেঁসে যেতে পারি, অথচ এটা তো একটা ছোট গুনার কথা বলছি, আর পাহাড় সমতুল্য তো গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। হযরত সাইয়্যেদুনা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, আমাকে বলেছেন, কি বলেছেন চলুন আমরা শুনি। হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এই অবস্থায় ভোর হওয়া যে তুমি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি আয়াত শিখেছো, মানে এমন সময় তুমি ভোর করলে কি তুমি একটি আল্লাহ তাআলার আয়াত তুমি শিখেছো, তবে তোমার জন্য 100 রাকাত নফল নামাজ থেকে উত্তম রয়েছে। একটি আয়াত তুমি শিখলে তো এটা 100 নফল নামাজ থেকে উত্তম রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এবং তোমার এই অবস্থায় ভোর হওয়া যে তুমি ইলমের একটি অধ্যায় শিখেছো, তবে এই ইলমের একটি অধ্যায় শিখাটা 1000 নফল নামাজ পড়া থেকে উত্তম রয়েছে। তো প্রিয় ইসলামী ভাই, আমরা জানতে পারলাম কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সহজ করে দিলেন। ইলমের একটি কথা যদি আমি শিখতে পারি আর সক্ষম হয়ে যায় শিখতে, তাহলে এটা আমার জন্য 1000 নফল নামাজ থেকে উত্তম রয়েছে। আরেকটি আমরা হাদিস শুনলাম, তার সাথেই ছিল কেউ যদি ভোর এই অবস্থায় করলো কি আল্লাহ তাআলার এক আয়াত সে শিখলো, তবে 100 নফল নামাজ থেকে এটা উত্তম রয়েছে। তো বোঝা গেল কি ইলম শিখা, ইলম অর্জন করা, এটা আখিরাতের পথকে সহজ করে দেয়। যে ইলমের পথে থাকে ফেরেশতারা তার জন্য নিজের পাখা বিছিয়ে দেয়, আর ফেরেশতাদের দোয়ারও সে ভাগিদার হয়ে যায়, অর্থাৎ ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা মুসলমান, কিন্তু বিয়ের মাসলা মাসাইল কি, বিয়ে শাদির ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন আমরা জানি না, যার কারণে তো বিয়ে হচ্ছে অহরহ শরীয়ত বিরোধী অনেক কাজগুলো হচ্ছে, অনেক কাজগুলো হচ্ছে যেগুলো কখনো কোরআন ও হাদিস বলেনি, কোরআন ও হাদিসের বিপরীত করা হচ্ছে। কেন? এই জন্য কি বিবাহের কি মাসলা মাসাইল রয়েছে এবং বিবাহ কিভাবে করতে হবে, শরীয়ত কি বলেছে, আমরা এগুলো পরোয়া না করে পশ্চিমা সভ্যতার রঙে রাঙিয়ে আমরা যা ইচ্ছে তাই করছি, তো এমনটি করা যাবে না। এই গুণাগুলো হচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে কি আমরা শরীয়ত থেকে দূরে রয়েছে, যদি জানতাম তাহলে এই গুণা আমাদের দ্বারা হতো না। হজ ফরজ রয়েছে, হজ কিভাবে করতে হবে আমরা জানি না, কিন্তু হজে তো আমরা যাচ্ছি, কিন্তু আমরা জানি না কিভাবে হজ পালন করতে হয়, তো যার কারণে সেখানেও অনেক ভুল আমরা করে বসি। তো আমরা তো মুসলমান, বিয়ে শাদী কিভাবে করতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যাকাত বের করেছি, এমন না কি বের করি না, বের করি আমরা, কিন্তু শরীয়ত কিভাবে বের করতে আদেশ করেছে এবং কাকে দিতে বলেছে, আমরা এমন ব্যক্তিকে দিচ্ছি অলরেডি সে সাহেবে নিসাব রয়েছে, তার কাছে টাকা রয়েছে, তার কাছে লাখ টাকার মতো রয়েছে, কিন্তু আমরা তাকেই টাকা দিচ্ছি। এক ব্যক্তি আমাকে বলল, আরমান ভাই আমি তো আমার ভাইকে ঘর বানিয়ে দেব, তো ঠিক আছে, কিন্তু দেখতে হবে আমি যে আমার ভাইকে ঘর বানিয়ে দিচ্ছি আমার জাকাতের টাকা দিয়ে, তো আমার ভাই কি এই টাকা নেওয়ার কেসে হক রাখে, তার কাছে তো অলরেডি টাকা আছে, 1,00,000 টাকা আছে বা 95,000 টাকা আছে বা 85,000 টাকার মতো রয়েছে, হ্যাঁ অর্থাৎ 52.5 ভরি রূপা যত টাকা পাওয়া যায়, এত পরিমাণ যদি টাকা থাকে তাহলে সে জাকাত নিতে পারবে না। তো জাকাত দেওয়ার সময়ও আমাদেরকে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে কি আমি যাকে দিচ্ছি সে নেওয়ার যোগ্যতা রাখে কি না, বা আমি যাকে দিচ্ছি সে কি আসলেই কে মিসকিন, সে ফকির, এটা আমাদেরকে দেখতে হবে, এখানেও মিস্টেক হয়ে যায়। সেকেন্ড হচ্ছে আমরা নামাজ পড়ছি, হ্যাঁ নামাজ তো আমাদের উপরে ফরজ রয়েছে, নামাজ তো আমরা পড়ছি, আমরা 20 বছর ধরে 30 বছর ধরে আমরা নামাজ পড়ছি, কিন্তু কিভাবে নামাজ পড়ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তে আদেশ করেছেন, কোরআন কিভাবে নামাজ পড়তে বলেছে, আমাদের শরীয়ত কিভাবে বলেছে, আমরা তো সেটা শিখছি না। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা ভালোভাবে সিজদাও করি না, যখন সিজদা আমরা করি তো ভালোভাবে আমরা সিজদা করি না, এবং যখন রুকু থেকে আমরা মাথা উত্তোলন করি তো সে সময় আমরা ভালোভাবে দাঁড়াই না, একবার সুবহানাল্লাহ সম পরিমাণ দাঁড়ানো এটা জরুরি রয়েছে, আর সে ভালোভাবে রুকু থেকে মাথা না উঠিয়ে সে সিজদাতে চলে গেল তাহলে তো ওয়াজিব তরক হয়ে গেল। মূল কথা হচ্ছে কি স্ত্রীর কি হক রয়েছে, মেয়ের কি হক রয়েছে, ছেলের কি হক রয়েছে, মা বাবার কি হক রয়েছে, আত্মীয় স্বজনের কি হক রয়েছে, এবং আমি কিভাবে কোরআন পড়ব তাও আমাকে শিখে নিতে হবে, আমাকে ইসলামের পথে থাকতে হলে আমাকে ইসলামিক বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে, না জেনে আমরা অনেক সময় করি, তো করছি ঠিকই কিন্তু আমরা ভুল করছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা আমাদেরকে শিখে নিতে হবে, এটাও ইলমে দিন রয়েছে, আর যে ব্যক্তি ইলমে দিনের এক অধ্যায় যদি পড়ে নেয় অথবা ইলমের একটি অধ্যায় শিখে নেয় তো আল্লাহ তাআলা তাকে 1,000 নফল নামাজ পড়া থেকেও বেশি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করবে, তাকে সওয়াব দান করবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আত্মীয়দের সম্মান, হ্যাঁ আত্মীয়দের সম্মান করতে হবে, যদিও আত্মীয় বড়লোক হয় অথবা একেবারে গরিব হয়, তার বাড়িতে ভালো চেয়ার নেই বসার জন্য, তো তাকে ইগনোর করা যাবে না, তারও সম্মান রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষার কিভাবে করতে হবে তা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আদেশ করে দিয়েছে। পারা চার সূরা নিসা আয়াত হচ্ছে এক, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে প্রার্থনা করো, আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো। তো আমি বড়লোক হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি, আমি জমিদার হয়ে গেছি, আমি কারোবারি হয়ে গেছি, আমি ব্যবসায়িক হয়ে গিয়েছি, কিন্তু আমার আত্মীয়রা যারা রয়েছে একেবারে গরিব, তারা বাড়িতে গেলে ভালোভাবে বসতেও দিতে পারে না। তো ঠিক আছে, দিতে পারে না তো কী হয়েছে, আত্মীয় তো আছে না, তো তার বাড়িতে তো যেতে হবে, তার সম্পর্ক তার সাথে যে রয়েছে এটা তো বজায় রাখতে হবে। দেখুন ইসলামী ভাইরা, মানুষ মায়ের পেট থেকে ধনী হয়ে আসে না বা জমিদার হয়ে আসে না। দেখুন, সে চেষ্টা করে, স্ট্রাগল করে, তারপরে সে অর্থ তার হাতে চলে আসে আল্লাহ দান ক্রমে। তো সে যে জায়গা রয়েছে যাকে আপনি ইগনোর করছেন, সে জায়গা তো আপনি হতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধনবান করেছে, তাকে গরিব করেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মালদার করেছে। তো আপনি তো কালকে গরিব হয়ে যেতে পারেন, নিঃস্ব হয়ে যেতে পারেন, ফকির হয়ে যেতে পারেন, কেননা টাকা সবসময় এক হাতকে পছন্দ করে না। ধন সম্পদ, জমি জায়গা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এই সেই যা রয়েছে, এইগুলো সম্পদ না এক হাতকে পছন্দ করে না, ওরা এক হাতে থাকতে চায় না। ওরা বলতে টাকা, জমি জায়গা, ধন সম্পদ, স্বর্ণ, অলংকার, ব্যবসা, এগুলো আছে না, এগুলো এক হাতকে পছন্দ করে না। কিছুদিন এক হাতে থাকলো, আবার অন্য হাতে চলে গেল, হয়তো বুঝতে পেরেছেন আপনি, তো অন্য হাতে চলে যায়, তো কালকে আপনিও নিঃস্ব হয়ে যেতে পারেন। তো কখনো কাউকে ইগনোর করা যাবে না, আত্মীয় রয়েছে, গরিব রয়েছে, তার হক আদায় করতে হবে, তার বাড়িতে যেতে হবে, তার দাওয়াতকে কবুল করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে সম্মানও করতে হবে। এটা আমি বলছি না, এটা কোরআন বলছে। আর আল্লাহ যখন বলে দিয়েছে ফাইনাল, এর মধ্যে কেন, কিন্তু, কিভাবে বলা যাবে না। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আত্মীয়তার তো অনেক ফজিলত রয়েছে এবং আল্লাহ তাআলা আদেশও করেছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার 10টি উপকারিতা সম্পর্কে এখন আমরা জানব। হ্যাঁ, ডিসাইড করে নেন যে আমি, আপনি, উনি বা আমরা কার সাথে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রেখেছি, আর যদি আত্মীয়তার বন্ধন যদি বজায় রাখি তো কী উপকার পাওয়া যাবে। তো তাড়াতাড়ি আমরা নিয়ত করে নিই, এই উপকার শোনার পরে শুনি বা না শুনি, আমাদেরকে নিয়ত করে নিতে হবে কি এখনই, আজই আমাকে ফোন করতে হবে, তার সাথে কথা বলতে হবে। দেখে নিন কে আছে, আপনার বোন, আপনার ভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার বড় বাবা বা আত্মীয়ের মধ্যে আর কে রয়েছে যার সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো যদি থাকে এখনই তাকে ফোন করুন, আর তার সাথে আবার সম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করুন। চলুন আমরা শুনি ওই 10টি উপকার কি রয়েছে। নাম্বার এক, হযরত সাইয়েদুনা ফকি আবুল হাসান সামারকান্দি রহমতুল্লাহি তাআলা বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার 10টি উপকারিতা। নাম্বার এক, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়। আমি, আপনি আত্মীয়তার বন্ধন বজায় রেখেছেন, কিছু ভালো রান্না হয়েছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আগে তাদেরকে দাওয়াত দিন। আমরা আগে কাকে দাওয়াত দিই, হ্যাঁ জানো ওই টাকাওয়ালা আছে, ওই যে আছে না তো অনেক প্রভাবশালী, আগে তার নাম লিখো, এর নাম লিখো। লাস্টে যদি মনে পড়ে যায় আত্মীয়ের মধ্যে, একে ডাকবে, দরকার আছে কি, ও তো স্ট্যান্ডার্ড না, কি ডাকবে, ওর পোশাক আশাকও ভালো না। তো কেউ বলে আচ্ছা দিয়ে দে, গরিব আছে বেচার আত্মীয় তো, আমাদের দিয়ে দাও। তো মানে অনেক রিকোয়েস্টে লাস্টে একেবারে নাম আসে, তারপরে তাকে ইনভাইট কার্ড দেওয়া হয়। আচ্ছা কখন বলা হয়, বিয়ের দুদিন বাকি রয়েছে, কার্ড সবাইকে দিয়ে দিয়েছে, এরপর লজ্জার কারণে খালি মুখে বলে দেয়। তো এমনটি যাতে না করা হয়, ফার্স্ট প্রায়োরিটি আমাদেরকে আমাদের আত্মীয়দেরকে দিতে হবে, তারপরে অন্য কাউকে। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয় যে আত্মীয়তার বন্ধন বজায় রাখে। নাম্বার দুই, মানুষের আনন্দ লাভের উপায় হয়। নাম্বার তিন, ফেরেশতারা খুশি হয়। ফেরেশতারা খুশি হবে আপনার উপরে, আমার উপরে, যদি আমি, আপনি, আমরা সবাই আত্মীয়তার বন্ধন যদি বজায় রাখি তো ফেরেশতা খুশি হবে। আর নাম্বার চার হচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে সেই ব্যক্তি প্রশংসা হয়। মানে মুসলমানরা তার প্রশংসা করবে না, দেখছো সে কীভাবে কীরূপ আচরণ করে, খুব সুন্দর আচরণ করে, কাউকে ভুলেনি, হ্যাঁ নিজের আত্মীয় স্বজনকেও ভুলেনি, সবাইকে ইনভাইট করেছে, সবাইকে ডাকে, সবার খোঁজ খবর নেয়। আমাদের এলাকায় এক ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল, সে খুব মিশুক ছিল, খুব মিশুক ছিল। আমার জানার মতে সে কখনো কারোর সাথে ঝগড়া করেনি, তর্ক করেনি, বাহাস করেনি, হাসি মুখ হাসি মুখ হাসি মুখ। সে বেচারা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তালা তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুক। আজও মহল্লার মধ্যে তার নাম নেওয়া হয়, অমুক মারা গিয়েছে, খুব সুন্দর ছিল, খুব ভালো হাসি মুখে কথা বলতো, কখনো কারোর সাথে বেয়াদবি করেনি, এই সেই। তো দেখলেন সে বেচারা তো মারা গিয়েছে, কিন্তু গ্রামবাসীরা এখনো কান্না করে, তার প্রশংসা করে। তো আমরাও এমনটি করি, আমরা তো একদিন চলে যাব, যাতে করে আমাদেরও ভালোভাবে লোকেরা নাম নেয়। নাম্বার পাঁচ, এ কারণে শয়তান দুঃখিত হয়। শয়তান দুঃখিত হয়, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কি কারণে? সে তো আত্মীয়তার বন্ধন বজায় রেখেছে, সে সবারই খোঁজ খবর নেয়। তো শয়তান তো চায় না কে আত্মীয়তার বন্ধন বজায় থাকুক, সে চায় কি বিচ্ছিন্ন হয়ে যাক, আত্মীয়তার বন্ধন ভেঙে যাক। তো কেউ যদি আত্মীয়তার বন্ধন বজায় রাখে তো শয়তান দুঃখিত হয়, সে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আর নম্বর ৬, যে আত্মীয়তার বন্ধন বজায় রাখবে, আল্লাহ তাআলা তার বয়সকে বাড়িয়ে দেবে। এখন বয়স কে না চায়? কেউ চায় মরতে? কেউ চায় না মরতে, কেউ চায় না কে আমি মরে যাই তাড়াতাড়ি, কেউ চায় না। আর যে বলে কে আমি যাতে মরে যাই এটাই ভালো হবে, এই ঝামেলা থেকে তো ভালো মরে যাওয়াই, হ্যাঁ আর দুঃখ কষ্ট সহ্য হচ্ছে না, এই সেই, এমন বলা ঠিক নয়, এমন বলা ঠিক নয়। যে বলছে না, সে যদি জানতো কবরের অবস্থা সম্পর্কে, সে যদি জানতো জাহান্নামের এবং হাশরের অবস্থা এবং পুলসিরাত এবং মিজানের পাল্লা সম্পর্কে, সে যদি সত্যিই জানতো না তো কখনো এই কথা সে বলতো না। আমরা কি মনে করি মরে গেলে সব শেষ হয়ে যাবে? কখনো না। এখানকার কি দুঃখ, এখানকার কি কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট তো কবরে রয়েছে। কার জন্য? নাফরমানদের জন্য, ভালো যারা রয়েছে তাদের জন্য তো ভালোই রয়েছে। তো কখনো এমন বলা ঠিক নয়। আমি যে বলছি, কেন বলছি, আমি কি একেবারে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিয়েছি এবার আমি মরতে চাচ্ছি? না, আমার কাছে জান্নাতের সার্টিফিকেট আসেনি, আর এমন বলাও যাবে না। হ্যাঁ, তো যে কথা শুনছিলাম, কেউ যদি আত্মীয়তার বন্ধন বজায় রাখে তো আল্লাহ তাআলা তার হায়াতকে কি করবে? বাড়িয়ে দেবে। 30 আছে, 60 হয়ে যাবে, 60 আছে, 90 হয়ে যাবে, আল্লাহই জানে তার কত বয়সকে সে বাড়াবে। তো কেউ যদি চায় কি আমার বয়স বেড়ে যাক, বৃদ্ধি পাক, তবে কি করতে হবে? আপনি শুনেছেন। নাম্বার সাত, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করে দেবে। এখন আমরা কে চাই না কে রিজিকে বরকত হোক? সবাই চাই, সবাই চাই। তো রিজিকে বরকত কিভাবে আসবে? যদি আত্মীয়তার বন্ধন আমরা বজায় রাখি। আর আত্মীয়তার বন্ধন যদি আমরা ছিন্ন করি, ওকে ইগনোর করছি, বড় ভাইয়ের সাথে কথা নাই, বোনের সাথে কথা নাই, ফুফু ফুফুকে তো বছরকে বছর হয়ে গেছে, তার বাড়িও যাই না আমরা, তাকে দেখতেও যাই না। আচ্ছা, একটা কথা এখানে রয়েছে, দেখুন আমাদের বাড়িতে খালা, খালার নাম 22 বার নেওয়া হয়, নানি এর নাম নেওয়া হয়, নানার নাম নেওয়া হয়, নানা নানি খালা মামার, আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে অনেক কথা হয়, জানিস তোর মামা কি বলেছে, জানিস তোর খালা কি বলেছে, আর জানিস সে সময় এসেছিল তোমাকে কি দিয়েছিল, তোমার খালা এখনো আসতে চাচ্ছে, হ্যাঁ তো আমি বলেছি ঠিক আছে চলে আসো। তো খালা মামা এবং নানা নানির অনেক কথা হয়, ঠিক না? আচ্ছা বলেন তো, ওই ঘরেই 22 বার তো খালা মামার নাম নেওয়া হয়েছে, একবারও কি ফুপুর কথা বলা হয়েছে? একবারও ফুপু, ফুপু বলতে কি, যেমন আমি আছি, আমার বাবার বোন, আমার ফুপু, আমার বাড়িতে কি ফুপুর আলোচনা হয়েছে? অনেকদিন হয়ে গেল ফুফু আসেনি, ফুফু ভুলে গেছে কি, বা ফুফুর সাথে কথা, তো আপনি কি মনে করেন ওই বেচারি কি ফুফুকে কান্না করে না? সে কান্না করে, সে তো এই বাড়িতেই ছিল, তার বিয়ে হয়ে গিয়েছে, বিদায় সে চলে গিয়েছে, কিন্তু তার মন এখনো এই বাড়িতেই থাকে। আমার ভাতিজা, আমার ভাই কেমন আছে, তো সে আসতে চায়, দেখতে চায়। তো যাই হোক, আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি যা বলতে চাচ্ছি। 22 বার তো সবারই কথা নেওয়া হচ্ছে, ভালো কথা, নিশ্চয়ই খালা আছে, মায়ের পরে খালার দরজা রয়েছে, নিশ্চয়ই আমরা খালার নাম নেব, মামারও কথা আলোচনা করব, তো ফুপুরও যাতে আলোচনা হয়। এই যে ঈদ গেল, খালার বাড়িতে যেতে হবে, খালা আসবে, মামার বাড়িতে যেতে হবে, মামা আসছে, কখনো কি এটা বলেছি ফুপুর বাড়িতে যাব, ফুপু আসবে? এটা কিন্তু খুব কম হয়। তো এই ফুপুকে যাতে আমরা না ভুলি। তো কেউ যদি রিজিকের মধ্যে বরকত চায় তো তবে কি করতে হবে, আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে। নম্বর 8, মরহুম বাবা দাদা খুশি হয়। তারা তো কবরে চলে গিয়েছে, আমরা মনে করি শেষ হয়ে গেছে, না, তারাও খুশি হয়। কোন কারণে? ওই কারণে যখন আমি আমার আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে থাকি বা তাদের হক আমি আদায় করি, তো তারা কবরে খুশি হয়। নম্বর 9, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়। এবং নম্বর 10, মৃত্যুর পর তার সওয়াব বৃদ্ধি পাবে। তো সওয়াব যদি আমরা বৃদ্ধি পেতে চাই, তাহলে আত্মীয়তার বন্ধন আমাদেরকে বজায় রাখতে হবে, আর লোকেরা কল্যাণের তার জন্য দোয়া করবে। আচ্ছা, এই কথাগুলো কে শিখিয়েছে? এই কথাগুলো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পেরেছি, আর এগুলো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক বড় দয়া রয়েছে। এখন আমরা আরেকটি কথা শুনতে চাচ্ছি, সবাইকে শুনতে হবে, হ্যাঁ, একেবারে সবাইকে শুনতে হবে, জানতে হবে এবং অন্যকে জানাতে হবে। চলুন আমরা শুনি সে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথাটা কি রয়েছে। আমরা এই কথাটি যেটা আমরা শুনতে চাচ্ছি, এটা অনেকের মাইন্ডে আসে না, না এটাকে মাইন্ডে নিতে হবে, এটাকে খেয়াল করতে হবে, এর হক আদায় করতে হবে। আপনি বলছেন কোন হক, তো শুনি আমরা কোন হক। হযরত সাইয়েদুনা জাবির বিন হাজিম রহমতুল্লাহ তাআলা বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার হাতে আমার মাথা রয়েছে, আমার হাতে আমার মাথা রয়েছে, মানে মাথা কেটে গেছে, মাথা হাতে রয়েছে। তো তিনি একেবারে ভয় পেয়ে গেলেন, এ কোন স্বপ্ন আমি দেখলাম, আমার মাথা আমার হাতে, এমন স্বপ্ন তো মানুষ খুব কমই দেখে, আর এর মানে কি হতে পারে? তো তিনি হযরত সাইয়েদুনা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলার কাছে গেলেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, বললেন হুজুর এই ব্যাপার রয়েছে। তো তিনি বললেন, তোমার পিতা মাতার মধ্যে কি কেউ বেঁচে আছে? তো বললেন, না, আমার পিতা মাতার মধ্যে কেউ বেঁচে নেই, তারা মারা গিয়েছে। আচ্ছা, তো বলো তো তোমার ভাই কি বেঁচে রয়েছে? বলে, হ্যাঁ, আমার বড় ভাই বেঁচে রয়েছেন। তো ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা বললেন, তার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, আর তার সাথে ভালো আচরণ করো, আর তার সাথে সম্পর্ক বজায় রাখো, সম্পর্ক ছিন্ন করো না। তো দেখা যায় কি বড় ভাই আছে, বড় ভাই অন্য বাড়িতে থাকে, হ্যাঁ আমি আছি, আমি এস্টাবলিশ রয়েছি, তো দেখা যায় কি বড় ভাইয়ের খেয়াল করা হয় না। তো এই স্বপ্নের ব্যাখ্যা এটাই হযরত সাইয়েদুনা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা বুঝিয়েছেন কি মা বাবা থাকলে মা বাবার হক আদায় করতে হবে, আর যদি না থাকে তাহলে বড় ভাই যদি থাকে তো তার সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারও ইরশাদ করেছেন কি বাবার পরে, বাবা যদি মারা যায় তো এর পরে বড় ভাইয়ের মর্তবা রয়েছে, সম্মান রয়েছে, তো বড় ভাইকে কি করতে হবে, সম্মান করতে হবে। দেখুন ভাই ভাই না, যেমন মনে করেন কি পানি, পানি পুকুরে গেলাম তো ছুরি দিয়ে যদি পানিকে কাটতে চাই কি কাটা যাবে, বলুন কাটা যাবে? নিশ্চয়ই কাটা যাবে না, ছুরি দিয়ে যদি পানি কাটতে চাই তো কখনো পানি কাটা যাবে না। অনুরূপভাবে ভাই ভাইয়ের সম্পর্ক যতই কেউ কাটতে চায় তো এটা কুদরতিভাবে কখনো কাটবে না, কেননা আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই দুই ভাইকেই দুনিয়াতে পাঠিয়েছে। তো ভাই ভাই যে সম্পর্ক রয়েছে এটাকে বজায় রাখতে হবে, আর আমি যদিও চাই তারপর এটা ছিন্ন হবে না, কেননা সম্পর্ক তো রয়েছে ভাই, এটাকে ওটা আমার ভাই, ভাই বলতে বাধ্য হবেন আপনি, ভাই রয়েছে। তো ভাইয়ের যে সম্মান রয়েছে এটাকে আমাদের বজায় রাখতে হবে। এরপর প্রিসলাইম ভাইরা আরেকটি কথা আমি এখানে বলতে চাচ্ছি, আর সেই কথা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের দ্বারা মিস্টেক হয়ে যায়, আর সেই কথাটা কি রয়েছে চলুন আমরা শুনি। আমরা পর্দা, কার কার সাথে পর্দা আমরা করব, আমি ছেলে বা আমার বড় ভাই রয়েছে বা আমাদের ফ্যামিলি অনেক বড় রয়েছে, তো আমরা কার কার সাথে পর্দা করব এ কথা আমাদেরকে সবাইকে জানতে হবে। কেননা অ্যাজ এ আমরা মুসলমান, মুসলমান ইবনে আমরা মুসলমান রয়েছে, যা ইচ্ছে তা করতে কখনই পারবো না, যা ইচ্ছে তা দেখতে, যা ইচ্ছে তা চিন্তা করতে আমরা পারবো না। আমরা মুসলমান রয়েছে, আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, এর বেশি আমরা যেতে পারি না। তো চলুন শরীয়ত কি বলেছে আর কার কার সাথে পর্দা করতে বলেছে। চাচাতো বোনের সাথে, জ্যাঠাতো বোনের সাথে, ফুপাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, ও চাচি জেঠি মামি এদের সাথেও পর্দা করতে হবে। মামি রয়েছে, হ্যাঁ মামি যদি একেবারে বৃদ্ধ রয়েছে তবে তো, আর দেখেও যদি অন্য কিছু মনে আসছে না তবে তো ঠিক আছে, আর যদি না হয়, যদি বয়স কম যদি থাকে তবে চাচি তারপরে জেঠি মামিদের সাথেও পর্দা করতে হবে। ভাবি ও দেবর এবং ভাসুরের মধ্যেও পর্দা রয়েছে, আমার ভাবি রয়েছে তো আমি তার থেকে পর্দা করব, এবং ভাসুর রয়েছে, ভাসুরের সাথেও পর্দা রয়েছে, এমনকি শালি ও দুলা ভাইয়ের মধ্যেও পর্দা রয়েছে, আর সেটাকে তো বিষ বলা হয়েছে। পীর ও মুরিদনির মধ্যেও পর্দা রয়েছে, মুরিদনি নিজের পীরের হাত চুম্বন দিতে পারবে না, মুর্শিদের হাত নিজের মাথায় বুলিয়ে নিতে পারবে না। মেয়ে যখন 9 বছর বয়সে চলে আসবে বা 9 বছর বয়স যখন তার হয়ে যাবে তখন মেয়েকে পর্দা শেখাতে হবে, আর ছেলের বয়স যখন 12 বছর হবে তখন তাকে নারীর সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। তো আমরা মুসলমান আছি, আমাদেরকে এর উপরে আমল করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক পথগুলো দেখিয়ে দিয়েছেন যাতে করে আমাদের জান্নাতের পথগুলো সোজা হয়ে যায় এবং জান্নাতের পথ সহজ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দেওয়ার জন্য সব কথা দুনিয়াতেই বলে দিয়েছেন যাতে করে আমরা আখিরাতের পথ সহজ করে নিতে পারি। আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, আমল করতে হবে, এই জন্য আমল করতে হবে আর এই জন্য বুঝতে হবে আর এই জন্য মানতে হবে যে আমরা আজীবন এই মাটির উপরে থাকব না, একদিন এই মাটির নিচে আমাদেরকে চলে যেতে হবে। আমার রূপ, আমার লাবণ্য, আমার অহংকার, আমার দাপট, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার অথরিটি, আমার সম্পদ, আমার লিঙ্ক মাটির উপরেই থেকে যাবে, শুধু কবরে যাবে আমল। তো এই জন্য এগুলো চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং কোরআনে পাকের মধ্যে আমার জন্য আপনার জন্য যা হুকুম হয়েছে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, আর এই অনুষ্ঠানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।